পহেলা জুন 2018, তরজুমান কাবির আরবিল্লাহ শেখ উল হাদিস শেখ উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বরাকাতুহুমের আজিম উশান ইসলাহি বয়ান। 15 রোজা দিনগত রাত 16 তারাবির পরের মজলিস বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামদ বরাকাতুহুম তরবিয়তের মূল মাপকাঠি নিয়ে বিশদ আলোচনা করেছেন এই বয়ানে। জুমার পরের মজলিসে আহবাব ইকরাম অনেক বেশি উপস্থিত হয়েছিলেন, সে বিষয়ে মজলিসের শুরুতেই হযরত বলেন,
পুরো মজলিস শেষ প্রান্ত পর্যন্ত বারান্দাতেও কোন লোকজন বাইরে খুব দাঁড়ায় ছিল অনেকক্ষণ যাবৎ। এর কত কষ্ট করে লোকদেরকে ভিতরে জায়গা দেওয়া হচ্ছে, তারপরও দাঁড়ায় ছিল বহু লোক। মাওলানা খালেদ সাহেব ভদ্রতা বসত নাকি ওই লব্ধের তর্জমাই তামিম করে দিছিল, ফতোয়া এরম তামিম করলে তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বিপদ যার ঘরে তারটা তার ঘরেই থাকতে দাও, এটা আরো অন্য ঘরে লাগাই দেওয়া তো ঠিক না। দু এক সময় দু এক মজমুন বলতে হায়া মাসুস হয়, কে বাজ মাসুস হয়, কিছু করার তো নাই, শরীর মামলা বলতে হয়। এসা আমিও কোনো কোনো বিষয়ে যে বেশি সাফ না বললে থোড়া সা এদিক ওদিক থেকে বলার চেষ্টা করি। হায়াম আসিস চলো।
বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি এর কিতাব প্যারে নবী কি প্যারি সুন্নতে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব থেকে পড়ে শোনানো হচ্ছে। সোনে কি সুন্নতে, ঘুমানোর সুন্নত সমূহ। نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم سے ان تمام چیزوں پر استراحت فرمانا ثابت ہے۔ رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم اے سکل جنشر اوپر آرام کرچن بسرام نیچن بولے پرمانیتو آسے۔ بوریا مادور
بوریا نا بوریا
بوریا
واو مجھول تمہار استاز اردو منہ ہے এসে গুলমাল পড়েছেন বুরিয়া বুরিয়ায় কোন বালা বোরিয়া 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 নিশিন বলে না
মাদুর চটাই চটাই কাপড়ে কা ফর্শ কাপড়ের বিছানা জমিন মাটি তখত খাট চারপাই চারপাই চামড়া ওর খাল চামড়া। নম্বর দু, বাউজু সোনা সুন্নত হয়, উজুর সাথে ঘুমানো সুন্নত। নম্বর তিন, জব আপনি বিস্তর পর আয়ে তো উসে কপড়ে কে গোশে সে তিন বার ঝাড়ে, যখন ঘুমানোর উদ্দেশ্যে নিজের বিছানায় আসবে তখন কাপড়ের কিনারা দ্বারা তিন বার বিছানা ঝেড়ে নিবে। নম্বর চার, সোনে সে পহলে বিসমিল্লাহ কহতে হুয়ে দর্জ জায়েল উমুর আঞ্জাম দে, ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ বলে এ সকল কাজ করবে, দরওয়াজা বন্ধ করে ঘরের দরওয়াজা বন্ধ করবে,
দরজা বন্ধ করবে বিসমিল্লাহ বলে, শোয়ার আগে দরজা বন্ধ করবে না বিসমিল্লাহ বলে বন্ধ করেছে,
চেরাগ বুঝা দে বাতি নিভিয়ে দিবে
তাও বিসমিল্লাহ বলে,
মশকিজে কা মুহ বাঁধে মশকের মুখ বন্ধ করবে বা অন্য কোন পানির পাত্রর মুখ বন্ধ করে ঢাকবে
তাও সে বিসমিল্লাহ বলে ঢাকবে,
বর্তন ঢাক দে খাবারের পাত্র ঢেকে রাখবে
বিসমিল্লাহ বলে খাবারের পাত্র ঢাক, শোয়ার আগে এই কাজগুলো করে নেবে। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ, এসা আচ্ছা আচ্ছা আমল ভাই, কত আলা তবিয়তের এবং পাক সাফ তবিয়তের পরিচয় এটা। হ্যাঁ, ইসলাম কত সুন্দর জিনিস শিক্ষা দেয়।
নম্বর পাঁচ, ঈশা কি নামাজ কে বাদ কিসা কাহানিও কি মমানাত হ্যায়, ঈশার নামাজের পর অনর্থক গপসপ করা নিষেধ, নামাজ পড় কর সো রহনা চাহিয়ে নামাজ পড়েই ঘুমিয়ে পড়া চাই, আলবত্তা ওয়াজ ও নসিহত কে লিয়ে ইয়া রোজি মাস কে লিয়ে জাগনে কি ইজাজত হ্যায়, তবে তবে ওয়াজ নসিহতের জন্য অথবা রুজি রোজগারের জন্য জেগে থাকার অনুমতি আছে। নম্বর ছে, সোতে ওক্ত হর আঁখ মে তিন তিন সলাই সুরমা লগানা ঔরত ওর মর্দ দোনো কে লিয়ে মসনুন হুমের আগে
ঘুমাবার আগে
জি ঘুমাবার আগে প্রত্যেক চোখে তিন সলাকা করে সুরমা লাগানো পুরুষ মহিলা উভয়ের জন্যই সুন্নত। জব সোনে কা ইরাদা হো তো কুরআন শরীফ কি আয়াত ওর সুরতে পড়ো, যখন ঘুমের ইচ্ছা হবে তখন কোরআনে করিমের কিছু আয়াত এবং কিছু সূরা পড়ে নিন, মাসালান যেমন আলহামদু শরীফ, আয়াতুল কুরসি, সূরা মুলক, চারু কুল ও দুরুদ শরীফ, সূরা ফাতিহা আয়াতুল, উদাহরণস্বরূপ সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা মুলক অর্থাৎ তাবারাকাল্লাজি, এই সূরা, চার কুল এবং দুরুদ শরীফ। আগর জিয়াদা না পড় সকো তো দু এক সুরতে জরুর পড় লো, যদি বেশি পড়া সম্ভব না হয় তাহলে এক দুইটি সুরা অবশ্যই পড়ে নেওয়া চাই, কি ইয়ে দুনিয়া ওর আখিরত কি ভালাই ওর নেক বখ্তি কি বুনিয়াদ হ্যায়, কেননা ইহা দুনিয়া এবং আখিরতের কল্যাণ এবং সৌভাগ্যের বুনিয়াদ।
আল্লাহ আমাদের আমলের তৌফিক, আল্লাহ মাফরমা। মাওলানা মাঝখানে কথা বলতে চাইছে, কথা বলতে রাজি হয়নি কি জন্য? ইসলাহ ইনকিলাব উম্মত কিতাবের মধ্যে হযরত হাকিমুল উম্মত লিখছেন এটা, এবং এরশাদাত হাকিমুল উম্মত এই কিতাবের মধ্যেও আছে যে হযরত থানবী বলছেন যে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন বাইজা করে আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয় তখন তোমরা শোনো এবং চুপ থাকো, ফাস্তামিউ ওয়া আনসিতু, শুনতে হবে চুপ থাকতে হবে। হযরত থানবী বলেন যে এটা দুনো বিষয়ে, তাই কোরআন শরীফের আলফাজ পড়ুক তেলাওয়াত যেটা, অথবা কোরআনের অর্থ বলা হোক, উভয় ক্ষেত্রে এটা শোনাও আছে এবং চুপ থাকাও আছে। ইসলাহ ইনকিলাব কিতাব উম্মত কিতাবের মধ্যে হযরত থানবী এটা লিখছেন, কি কথা বুঝেন না? হ্যাঁ, হযরত বলেন যে এই আয়াতে পাকে দুই হুকুমই, তেলাওয়াত যখন করবে, শোনানোর জন্য যখন তেলাওয়াত করে, এক তেলাওয়াত তো ব্যক্তিগত তেলাওয়াত নিজে নিজে একলা একলা করে, তখন সেটা আরেকজনের শোনাও আজিব না, কিন্তু যখন তেলাওয়াত করে মজমার মধ্যে লোকদেরকে শোনানোর নিয়তে তেলাওয়াত করা হয় তখন সেখানে শোনা বাজিব, চুপ থাকা বাজিব, আপোষে কথা বলা যায় না, কি কথা বুঝেন নাই? কিন্তু দেখা যায় যে ওয়াজ হইতেছে, এদিকে ওয়াজ চলতেছে, এদিকে স্টেজে কথা চলতেছে, সই কিভাবে, জায়েজ কিভাবে বলেন? এদিকে ওয়াজ চলতেছে, এদিকে মেহমান আসলো, তার সঙ্গে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ওয়া 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 মাশা আল্লাহ, সই কিভাবে, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এ ব্যাপারে এহতিয়াত করা চাই, বহুতই বে এহতিয়াতি হইতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, ইজা করি আল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, দুটোই দুটো হুকুম। হযরত বলেন যে যখন কোরআনের আলফাজ শুনলে শোনা ওয়াজিব, তাহলে কোরআনের যে মানি অর্থ মর্ম তো তখন তো আরো বেশি শোনা ওয়াজিব, হ্যাঁ তখন তো আরো শোনা বেশি ওয়াজিব, আরো বেশি চুপ থাকা ওয়াজিব। হ্যাঁ, কোন জরুরত থাকে তোমার কথা বলার জন্য, কোন কাজের জন্য তো উঠে যাও, বাইরে যাও, চলে যেতে হয় তো চলে যাও, কিন্তু এখানে থাইকে কথা না বলো। আমি একবার এই মশলা যখন বহু বছর আগে, হয়তো 15-16 বছর আগে হইতে পারে, যখন ওই খানকাতে বলছিলাম, তো আমার উস্তাদ লালবাগের ঢাকুর রহমতুল্লাহ আলাই হাসলেন পাশে বসে বসে, ওরে আমার বললেন যে মশলা তো বইলে আটকায় না দিলা। আমি বললাম হুজুর কি ব্যাপার, বলো যে অনেক সময় দেখি যে মসজিদের মধ্যে ওই কিছু বলে মাগরিবের নামাজের পরে দাঁড়ায় সাধারণ মুসলমান ভাইয়েরা কিছু কথাবার্তা কয়, তো তখন আমি ওই আলাদা এক জায়গায় বসে নিজের দোয়া কালাম যেগুলো ওজিফাগুলো পড়ব, তা আবার মনে করি যে ওরা আবার কি মনে করে যে হুজুর ওই কোনায় বসে রয়েছে কেন একলা একলা, পরে আমি এদের সঙ্গে বসে যাই, সাধারণ মুসলমান ভাইদের সঙ্গে বসে যাই, ওরা ওদের কথা বলে আমি আমার আমলগুলি করি, আমার ওজিফাগুলি পড়ি বসে বসে। এই কিন্তু তুমি যেটা কইলা এখন তো দেখি আটকা পড়লাম, এখন তো ওইখানে আর পড়া যাবে না। তা বললাম হুজুর মহারাজ আরবি লিখছেন তো সেটা হাওলা তো দিলাম আপনারে। হুজুর চুপ করেছিলেন, কি কথা বুঝে আসতেছে ভাই? দেখো এখনই শুনে দিচ্ছি, এটা একটু আগে আমি খুললেই এটা বাইরে ছিল। হ্যাঁ কোথা জানি এই মাত্রই দেখলাম। আগুয়ালা নামি মজমুন এসলা ইনকিলাবে উম্মত কিতাবে দেখছিলাম, ফের সানিয়ান এ কিতাবে দেখলাম। কোরআনে করিমের আদাব বয়ান করছেন, তার মধ্যে এক জায়গায় বলছেন ইসি তারা ইস্তেমায় মানি ইয়ানি ওয়াজ কে ওয়াক্ত বাজ আদমি আপস মে বাতে ক্যা করতে হ্যায়, হালাকে আয়াত ওয়াইজা কুরি আল কুরআন ইলা আখিরি, আর জব কুরআন পড়া যায় তো ইস হালাকে আয়াত ওয়াইজা কুরি আল কুরআন সে আর আয়াত ফামা লাহুম আনি তাযকিরাত মুরজিন, ইয়ানি ফির ক্যা হুয়া হ্যায় উনকো কি নসিহত সে মুহ মোড়তে হ্যায়, ইন দোনো আয়াতো সে হারাম হ্যায়। যখন ওয়াজ করা হয় সেটা কোরআনে করিমের মানারই বয়ান, অর্থের বয়ান, ওই সময় অনেকে আপোষে কথাবার্তা বলে, এই যে দুই আয়াত ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ সেতু আয়াতে পাক, আরেকটি হল ফামা আলহু মানি তাযকিরাত মুরজিন, এই দুনো আয়াতের কারণে আপোষে এভাবে কথা বলা এটা নাজায়েজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, কিসি উজর সে ওহা না বৈঠ সকনা ইয়া উঠ কর চলে জানা মুজায়কা নেই, কোন সমস্যা থাকলে সেখান থেকে চলে যাওয়া, হ্যাঁ না বসা উঠ উঠা চলে যাওয়া এতে কোনো দোষ নাই, ওহা হাজির রয়েগা দূসরি তরফ মশগুল হোনা ইয়ে মজমুম হ্যায়। সেই ওয়াদের বয়ানের মজলিসে থাইকা সেখানে ফের আপোষে কথা বলা এটা ঠিক না, কথা বুঝে আসছে? এটার নাম এরশাদাত হাকিমুল উম্মত। আর এই সকল মাজামিন এরকম আজিব আজিব খাস মাজামিন হযরত বিশেষভাবে লিখছেন, ওই কিতাবের নাম এসলাহে ইনকিলাবে উম্মত। ওখানে ইনকিলাবের দ্বারা মুরাদ হল তাগায়ুরাত, উম্মত যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অধপতিত হয়েছে, ইনকিলাব মানে ওখানে অধপতন, উম্মতের অধপতনের সংশোধন, ওই কিতাব ওলামাদের তো পড়া উচিত। হ্যাঁ খাস খাস মাসায়েল আছে ওই কিতাবের মধ্যে, যেমন ওই যে এই মাসলাম আমি ওই কিতাবের ভিতরে দেখছিলাম প্রথম, যে শ্বশুর এবং পুত্রবধূ যখন আপোষে কোন লেনদেন করবে হাতে হাতে দিবে না, বরং হাত বহাত এমন ভাবে দেওয়া যে দুজনের হাতে পরস্পর টাচ হবে, এইভাবে লেনদেন না করা চাই। এই কথা বুঝেন নাই, বরং সেখানে কিছুর উপর রাখলো, যেমন বর্তন দিল গ্লাস দিল পানি দিবে, পানির গ্লাসটা হাতে না দেওয়া, পুত্রবধূ একদম হাতে দিবে না। ওই যে মশলা হুরমতে মুসাহারাতের মশলা আছে, সেজন্য এহতিয়াত বাতলাইছেন ফোকাহা ইকরাম যে হাতে হাতে না দেওয়া, বরং মশলার কোন একটা কিছু টেবিলের উপর রাখলো সেখান থেকে শ্বশুর মিয়া নিয়ে নিলেন। তা আমি আমার শ্বশুর বাড়িতে যখন গেছিলাম সেই শুরু শুরুর কথা, তো শাশুড়ি পান বানায় তখন আমার পান খাওয়ার খুব অভ্যাস ছিল, তো পান বানায় নিয়ে আসছেন হাতে দেওয়ার জন্য, তা আমি বললাম যে পানদানের উপর রাখেন, এইভাবে হাতে হাতে নেওয়া এটা ঠিক না, দেওয়া নেওয়া ঠিক না, পানদানের উপর রাখেন। শাশুড়ি বিচারে ভীষণ শর্মিলা মানুষ ছিলেন, ও অনেক বেশি শরমওয়ালা মানুষ, পরে উনি চুপচাপ ওই পানদানের উপর রাখছেন, ওইখান থেকে আমি তুইলাফের খেয়ে নিছি। শ্বশুর মিয়ার কাছে শাশুড়ি কখন আবার এটা বলছেন, শ্বশুর মিয়া আবার আয়েশা আমাকে বলছেন যে আরে মিয়া এমন এক মশলা, সেটা তো আমাদের খেয়ালও থাকে না, সমাজে এটা আলোচনাও নাই। ও হো, আপনি এই ঘরে আমল করছেন তো আমাকে বাসার থেকে এই কথা আপনার শাশুড়ি বলছে, মাশাআল্লাহ। অনেক খুশি হলাম, বহুত জায়গা খুশি হয়েছেন শ্বশুর মিয়া, অনেক মুতাসির হয়েছেন। ওর মতে মুসাহারাতের এই সকল এহতিয়াতি উমুরের ক্ষেত্রে বেহতিয়াতি অনেক হইতে থাকে, হ্যাঁ না? আল্লাহ পাক আমাদেরকে দিনের মুআমালায় বহুত বুঝ দান করেন। মাওলানা হারুন সাহেব, এখন আপনার ওই মশলার প্রতি আপনার জেহেন যাইতেছে যে ওই মশলা বড় তাসিল মনে হয় না? ঠিক আছে, কোরআন পাকের আদাবের উপর অনেক মূল্যবান কথাবার্তা, চলো মাওলানা।
বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মারকাদাহুর কিতাব কামালাতে আশরাফিয়া থেকে পড়তেছি। ফরমায়া কে জাহিরি আমাল পর বুজুর্গোঁ কি জিয়াদা নজর নহীঁ হোতি হ্যায়, ক্যোঁকি উনকি ইসলাহ তো এক মিনিট মে হো সকতি হ্যায়, ইয়ে তো মহজ ইরাদা কা বদলনা হ্যায়। বে নমাজি এক মিনিট মে নমাজি হো সকতা হ্যায়, বে দাড়হি ওয়ালা এক মিনিট মে দাড়হি ছোড় সকতা হ্যায়, শরাবি এক মিনিট মে শরাব সে তায়েব হো সকতা হ্যায়, ফাসিক ফাজির এক মিনিট মে মুত্তাকি হো সকতা হ্যায়। লেকিন বড়ি চিজ জিস পর বুজুর্গোঁ কি নজর হোতি হ্যায় আখলাকে বাতিনা হ্যায়, মসলন তকব্বুর ওগেরা উনকি ইসলাহ নিহায়ত দুশওয়ার হোতি হকিমুল উম্মত মুজদ্দিদুল মিল্লত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মারকাদাহু বলেন, বুজুর্গদের অনেক বেশি দৃষ্টি নজর প্রকাশ্য আমলের উপরে থাকে না, কেননা তার সংশোধন তো এক মিনিটে হয়ে যেতে পারে, এটা তো শুধুমাত্র নিজের ইচ্ছা পরিবর্তন করা।
অনেকে অনেকে আছে যে বুজুর্গদের কাছে কোন আল্লাহওয়ালা এক এলাকায় গেলে নিজের ছেলেকে ভাতিজাকে নিজের ব্রাদার ইন ল কে ধরে নিয়ে আসে, বলে যে হুজুর একটু ওর গালটা একটু হাত বুলিয়ে দেন, দোয়া করে দেন যাতে আল্লাহ দাড়ি দিয়ে দেয়। কত জায়গায় আমি এগুলোর জন্য রাগ করলাম, আপনার কোনো কাজ ছিল না, এই কাজটা কে দিছে আপনাকে? এই খাড়ার উপরে আপনি তারে নিয়ে আসলেন, এতগুলো মানুষের মধ্যে মজমার মধ্যে তাকে শরম দিলেন, ঠিক হলো এটা? এইভাবে এই তরিকা তো ইসলাম শিখানো, ইসলাম শিখানো সহি তরিকা না, মানুষের এক সম্মান মর্যাদাকে রক্ষা করা, রেয়ায়ত করা। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নিকট দেখা করতে আসছে এক যুবক, প্যান্ট শার্ট পরা টাই পরা, হযরত দাঁড়াইলেন ওই যুবকের সঙ্গে লালবাগ মাদ্রাসার, তার সঙ্গে মোয়ানাকা করলেন, তাকে নিজের কাছে বসাইলেন। যুবকের দাড়িও ছিল না, মুন্ডা দাড়ি মুন্ডানো ছিল। তো ওই দেখা করে চলে যাওয়ার পরে হযরতের খাদেম হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি সদস্য হুজুরকে বললেন যে হযরত, আপনি এত বড় বড় উলামা মুহাদ্দিসিন এখানে বসে আছেন, তাদের সামনে এই যুবকের উঠে আপনি মোয়ানাকা করলেন, তার কাছে বসাইলেন, অথচ ওর দাড়িও নাই দাড়ি মুন্ডা, এই জিনিসটা কেমন দেখাইল? এটা মানুষে কোনো আপত্তি করবে না? তো সদর সাহুদুর তখন বললেন যে ফজলুর রহমান, ওর দাঁড়িয়ে আছে তোমরা দেখো না আমি দেখি, অথচ বেদাড়ি লোক। এই মহানা ফজলুর রহমান সাহেব রহমান নিজে এই ঘটনা মজা করে আমাদেরকে শুনেছেন যে ফজলুর রহমান ওর দাড়ি আছে তোমরা দেখো না আমি দেখি, মানে সে দাড়ি রাখবে ইনশাআল্লাহ, তোমরা নিরাশ হও কেন, সে দাড়ি রাখবে। আজিব মোহামলা যে যুবক সম্পর্কে এই ঘটনা, সেই যুবককে আমি দেখছি, তিনি আমার পীর ভাই, ওনার নাম হাজি আব্দুল মতিন, শুনতেছেন ভাইরা? এই স্টেডিয়ামে তার বড় দোকান ছিল, আরো ফ্যাক্টরি ছিল, কিন্তু মাশাআল্লাহ একদম সুন্নত মোতাবেক পুরা দাড়ি, হাতে তসবি, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে তাকবীরুল্লাহর সাথে, জামাতের জন্য একদম আগে গিয়ে মসজিদে বসে থাকতেন, আর রোজ কোরআনে পাকের দীর্ঘ সময় তেলাওয়াত, দেখো ভাই কেসা জিন্দগি, হ্যাঁ এই মুআমালা। এজন্য এই তাড়াহুড়া করা, অস্থির হয়ে যাওয়া, মানুষকে সংশোধন করার জন্য এটা অজ্ঞতা, এলমের কমির কারণে মানুষ এরকম করে। এরকম তাড়াহুড়া করতে নাই, তরবিয়ত, তাবলিগু সাই ইলা কামালিহি সাইয়ান ফাসাইয়ান। তরবিয়ত কি? গঠন করা, দিন শেখানো। এটার তরিকা হল যে ধীরে ধীরে তাকে আগায় নেওয়া, একদিনেই সব তার কাঁধে চড়াইয়া দেওয়া, এটা ইসলামী তরিকা না। স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শরীয়তের আহকাম যে নাজিল হয়েছে, অল্প অল্প করে, একটু 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 থোড়া সা নাজিল হল, এদের উপরে আমল চলতেছে, ওনারা পাকা হয়ে গেছেন, ফের আরেক হুকুম নাজিল হল, ফের চলল তো আবার আরেক হুকুম নাজিল হয়েছে। জানো মদ হারাম হয়েছে তো কয়েক স্টেপে, একসঙ্গে আল্লাপাক মদকে হারাম করেন নাই, পয়লা পয়লা একটু এমন তরিকা করছেন যে এই তোমরা কিন্তু এই মদ খাই কিন্তু নামাজে যাও না, লা তাকরাবু সুকর, লা তাকরাবু সলাতা ওয়া আনতুম সুকারা, মদ খায় নেশাগ্রস্ত আলোতে নামাজে যাও না, একটা ব্রেক লাগাই দিছেন। এখন ওই অথচ আগে এই ভালো মতো মদ খায় পরে সাহাবায়ে কেরাম নামাজে যেতেন, কি শুনতেছেন ভাইরা? নামাজ পড়বো একদম কাইফ মুসলির সঙ্গে, নেশাগ্রস্ত হুম হুম করতে করতে নামাজ পড়লো, এক সময় এসা ছিল, ফের আল্লাহ পাক দিছেন ব্রেক লাগাইয়া যে লা তাকরাবু সলা ওয়া আনতুম সুকারা, হ্যাঁ না, ফের স্টেপ বাই স্টেপ আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু। এদের বহুত লম্বা জমানার ঝামেলা, তো ভিতরে মদের নেশা এমন কঠিন তৈরি হয়েছিল, ফের যখন হারাম ঘোষণা করছেন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এলানকারী ঘোষণা করতে থাকছে কদ হুরিমাতুল খামর, মদ হারাম হয়ে গেছে, মদ হারাম হয়ে গেছে, সব ঘর থেকে মটকাকে মটকা মদ, রাস্তাঘাটে সব ভাইলা একদম সালাব হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সব তৈরি হয়ে গেছেন, হ্যাঁ না। তো বহরহাল তরবিয়তের তরিকা মানুষেরা জানে না, মুখস্থ এলিম তো আছে, মুখস্থ ওয়াজ তো জানে, কিন্তু তরবিয়ত কম মানুষে জানে। হযরত হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ নিকট এক বাপ আসছেন ছেলেকে নিয়ে, আরো আত্মীয় স্বজন দুই চারজনকে সাথে নিয়ে আসছেন, পরে বললেন যে হজরত অনেক বড় বিপদে আছি এই ছেলেটাকে নিয়ে, আমার যুবক ছেলে এবং অবিবাহিত ছেলে, বিয়ে করে নেই এখনো, তো ওরে নিয়ে কঠিন বিপদের মধ্যে আমরা আছি, আমরা আসছি আশায় যে আমাদের কারো কথা তো শুনে না, তো আপনি যে বড় এটা আমরা বড় জানি, সবাই বড় জানে, ও এটা জানে যে আপনি আমাদের বড়, আপনি আমাদের মহামান্য মুরব্বী, তা আমরা আশা করি আপনি ওকে মানা করে দিলে আপনার কথা ও রাখবে, আপনার কথা খেলাপ করবে না। হযরত থানভী বললেন সমস্যা কি? সমস্যা হলো একটা বিধবা নারী, সে অমুক জায়গায় একলা এক বাসায় থাকে, ও সেই বিধবা নারীর কাছে আসা যাওয়া করে, কেসা পেরেছানি বলেন, এই আমরা সকলে বললাম, ওর ভগ্নীপতি বললো, বুঝাইল, গণ্যমান্য আরো অনেকে বললেন, আলেম ওলামারা অনেকে বুঝাইলেন, কোন ক্রমেই ও কারো কথা শুনল না, পরে আমরা পরামর্শ করলাম, তো আজকে আপনার কাছে নিয়ে আসছি, আপনি একটু হযরত ওকে বলে দেন, তাহলে আমরা আশা করি আপনি নিষেধ করলে আর ও যাবে না। হযরত থানভী বললেন যে আপনারা এখানে বসেন, তাদের সকলকে ওখানে বসাইছে, বসায় পরে ওই যুবক ছেলেকে বলছেন যে তুমি আমার সঙ্গে আসো, ওরে নিয়ে হযরত আলাদা হয়ে ওই মসজিদের বারান্দায় গেছেন, গিয়া সেখানে হযরত বসছেন ওকে নিয়ে, ওরে বললেন মিয়া সমস্যা কি, তুমি আমাকে প্রাইভেসিতে বুঝাইয়া বলো, এই সব লোক এরা এই আধুনিক যুগ কি বুঝবে, এবং এসক মহব্বত প্রেম ভালোবাসা এই সকল ঝামেলা কি সিরিয়াস ব্যাপার স্যাপার হয় এগুলো এরা কি বুঝবে, এদের মাথায় এগুলো আছে, তুমি টেনশন করো না, জিনিসটা আমারে খুলে বলো। এই ছেলে যখন দেখল যে প্রেম ভালোবাসার কথা ওই মুরব্বী যখন বললেন, তাহলে অনেক ফ্রি মানুষ মনে হয়, তার সঙ্গে তো খোসালাভ করা যেতে পারে। তখন সে এইবার তার মন খুলে কথা বলতেছে। সে বলতেছে যে হজরত জি, আসলে ব্যাপারটা এত সিরিয়াস না যতটা সিরিয়াস তারা মনে করে, কিন্তু আমি একটা প্যাচে পড়ে গেছি, আমি একটা প্যাচে পড়ে গেছি। সে প্যাচটা হলো এই যে হজরত জি, যে আমার এক বন্ধু ছিল, তো আমার বন্ধুর সঙ্গে একবার ঘুরতে গেলাম, তো ঘুরতে গেলে পরে এক মাজারে নিয়ে গেল আমাকে। ওই মাজারকে তো মাজার তো হুজুর বুঝেনি, আল্লাহওয়ালাদের মাজার কত পবিত্র ঠিকানা। তো সেখানে গেলাম আমরা দুই বন্ধু, পরে ওখানে এই বিধবার সঙ্গে দেখা হলো। পরে আমার বন্ধু ও করল কি, ওই মাজারের মধ্যে আমার কাছ থেকে ওয়াদা নিল, এই মাজারকে সাক্ষী রেখা, এই মাজারের মাটিকে সাক্ষী রেখা তুই কথা দে, এই এই বিধবা নারীকে তুই ভুলবি না, তার খোঁজ রাখবি, খেয়াল রাখবি, আসা যাওয়া করবি। পরে আমাকে মাজারের মধ্যে ধরল, আমি মাজারের পবিত্রতার দিকে খেয়াল করে হুজুর, পরে আমি কথা দিলাম, এই আমি কথা দিলাম যে ঠিক আছে আমি তার কাছে আসা যাওয়া করব, আমি খোঁজ খবর রাখব, খেয়াল রাখব। বলে যে সেই থেকে আমি আসা যাওয়া করি, সেই থেকেই আমি আসা যাওয়া করি। পরে সে খুলে বলল যে হজরত জি, আমি আপনাকে আরো খুলে বলতে চাই, ওই মহিলা যে আমি যে যাতায়াত করি আমি সব জানি, আমি ওখানে যাই আসি খোঁজ খবর নেই, কিন্তু তার বুকে তুলা দিয়ে উঁচু উঁচু করে রাখছে, এইখানে তো কিছু নাই, আমি খামুকা ওখানে যাব কিসের জন্য, তুলা জমা করে উঁচু, এইটাও বলছে ওই যুবক ছিল হজরত থানবীকে। আচ্ছা, যে কিতাবের মধ্যে এই সব তাফসীরের সাথে লিখছে, মানে আশ্চর্য হলো যে ছেলেটা মানে হযরত হাকিমুল উম্মতকে কতটা মুহূর্তের মধ্যে কতটা আপন মনে করতে পারছে, এটা হলো লক্ষ্য করার বিষয়, যে এতটা হযরতের উপর আস্থা জমে গেছে, এতটা মহব্বত জমে গেছে যে উনার কাছে আমি মন খুলে বলতে পারি, চিন্তা করতে পারেন, আর তো কেউ এই বিষয়টা করতে পারে নাই। যাই হোক, পরে সে ওই ছেলে সব বলছে খুলে, পরে হযরত থানবী তার সব কথা শোনার পরে বলেন যে তুমি কি মনে করো ওখানে যাওয়া ফরজ ওয়াজিব, হযরত আমি মাজারে এটা ওয়াদা দিছি এটা ওয়াজিব না, এটার খেলাফ করলে আমার উপর আজাব গজব মুসিবত আসবে না, আমি তো সেজন্যই যাই। হযরত থানবী বলেন যে তুমি কি আমাকে মুফতি মনে করো, বলে আপনাকে তো আমি মুফতি মনে করবো না, কারে মুফতি মনে করবো, আপনার উপর থেকে বড় মুফতি কে আছে। হযরত বলেন যে আমি যদি এই ব্যাপারে কোন মশলা বলি ফতোয়া দিই, আমার ফতোয়া তুমি মানবা কিনা, বলেন যে হযরত আপনার ফতোয়া একদম মানব, একশো ভাগ মানব। হযরত থানবী তখন বললেন যে এমিয়া, এই মাজারে যে তুমি অঙ্গীকার করছো বা তার সঙ্গে কথা দিছ, এই কথা দেওয়া সম্পূর্ণ হারাম ছিল, এবং সেই কথা ভঙ্গ করা তোমার জন্য ওয়াজিব, এবং তাতে কোনো গুনাহ নাই, নেকি নেকি হবে, এটা হলো ফতোয়া। ও তখন এই ছেলে বলে যে হযরত জি, তাহলে আপনার সঙ্গে আমি ওয়াদা দিলাম আমি ওর কাছে আর কখনোই যাব না, একদম আমি পাক্কা ওয়াদা দিয়ে দিলাম আপনার সঙ্গে, সেদিন ওয়াদা দিছিলাম ওরে, আজকে ওয়াদা দিলাম আপনাকে, আমি আর কোনদিন যাব না। হযরত হাকিমুল উম্মত খুশি হলেন, পরে বললেন যে হযরত জি আমার একটা কথা রাখেন, কি কথা বলো, কথা হলো এই যে ওই ওই মহিলা আমার অপেক্ষায় থাকে, তা আমার এটা ভালো লাগে না যে একটা মানুষ আমার অপেক্ষার জন্য কষ্ট করবে, আমার অপেক্ষার কষ্ট করবে, এটা আমার ভালো লাগে না, আপনি আমাকে অনুমতি দেন আমি একবারের জন্য গিয়ে তারে বলে দিয়ে আসি, আর অপেক্ষা করো না আমি কিন্তু আর আসবো না। হযরত থানবী রাজি হয়ে গেলেন, বললেন যে ঠিক আছে তুমি একদিন গিয়ে বলে দিয়ে আস। হযরত তো খুব খুশি, খুশি হয়ে ওখান থেকে আসছেন, আয়েশা ওর বাপ ভগ্নিপতি যারা আসছে তাদের কাছে বললেন আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, কি ব্যাপার, ও তারা তো খুশিতে বাঘ বাঘ, হযরত বলছেন কাজ হয়ে গেছে মানে তো সব কাজ হয়ে গেছে। হযরত বললেন ও আর যাবে না, আমার সঙ্গে কথা দিছে, তো ওরা তো খুশি আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ, মানে পারলে এখনই এনে মিষ্টি খাওয়ায়। পরে হযরত থানবী বললেন যে তবে ও খালি আমি আমার সঙ্গে কথা হয়েছে, ও খালি একবারের জন্য গিয়া বলে দিয়ে আসবে যে আমি আর আসবো না। তখন ওর বাপ বলতে শুরু করছেন যে হযরত জি শেষ পর্যন্ত ও আপনারাও ধোকা দিয়ে দিল, ও যাবে, একবারে যাবে যাবে মানে কেউ যাইতেই থাকবে, আপনারাও ধোকা দিল। তখন হযরত থানবী রাগ করলেন, খুব নারাজ হলেন, আমি আর তোমরা যদি এত বুঝো আর এত পারো তো আমার কাছে নিয়ে আসছো কেন, কেন নিয়ে আসছো আমার কাছে? তখন তারা আবার নত হয়েছে, হযরত মাফ করে দেন, ভুল হয়েছে, বেয়াদবি হয়েছে, আমি যেটা বললাম সেটা তোমরা শোনো। ও ছেলে, ভদ্র ছেলে, আমাকে কথা দিছে, ও কথা দিয়ে এই কথা আর খেলা করবে না সে, এটা আমার একই না, আমার বিশ্বাস আছে। পরে তারা রাগারাগি শুনে পরে নত হয়ে চলে গেছে। ওই ছেলে গিয়া একবার ওই মহিলাকে বলে দিয়ে আসছে যে আমি আর আসবো না, আমার আর অপেক্ষা করবো না, বাস। এরপরে আর সে কোনদিন যায়নি, একদম ওই রাস্তা থেকে ফিরে আসছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তরবিয়ত করা এসা জিনিস, খালি মেজাজ দেখায় গরমা গরমি তেজাতে যেগুলো সব বিষয়ের তরবিয়ত হয় না, এক এক বিষয়ের তরবিয়ত এক এক ভাবে করতে হয়। কেসা আজিব মামলা ভাই, বড় আজিব না, আজিব যে ও ছেলে মন খুলে সবই বলতে পারছে, ওয়াহ ওয়াহ ওয়াহ, আল্লাহ তাআলা মাফ করে ভাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমার বলা পুরা করো, তোমার এই কিসা কতটা মজাদার কিসা বলো। কিন্তু যারা তরবিয়ত করে তাদের হুশে আসা উচিত, মুখস্থ তরবিয়ত, কিছুক্ষণ বলে দিল মনে করলো তরবিয়ত হয়ে গেছে। আর একটা লোকের সঙ্গে অন্তরের সম্পর্ক হওয়া চাই, তাকে যদি গড়তে হয় না, হাওয়ায় তাকরির করে, হাওয়ায় ওয়াজ করে, বহুত আশ্চর্য যারা ওয়াজ নসিহত করতে যান এদের মধ্যে অধিকাংশ লোকই এরকম যে ওয়াজ করার তরিকা এবং উসুল ও আদাব সম্পর্কে মুকাম্মল বেখবর, কোন হুশ নাই। হ্যাঁ, মুখা গিয়ে স্টেজের মধ্যে বসে এই তাম অমুক অমুক রাজনীতিবিদের বিরুদ্ধে বলা, অমুক রাজনীতির বিরুদ্ধে বলা, অমুক দলের বিরুদ্ধে বলা, অমুক পীরের বিরুদ্ধে বলা, এগুলো বলাই যেন একটা নাহিয়ানিল মুনকার করলাম আর কি। কিন্তু এই মওকা মহল দেখতে হবে, নাহিয়ানিল মুনকারের রাস্তা জানো তুমি, উদুইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হ্যাঁ না, যে দিনের কথা বলার জন্য আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের পথে কথা বলার জন্য আউয়াল দরকার হেকমত, তোমার জ্ঞানের গভীরতা দরকার, গভীর বুঝের দরকার, হ্যাঁ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার বলে দিছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউবাইযিহু বিয়াদি, ইয়াদ মানে এখানে ফোকাহা কিরাম বলছেন যে ইয়াদ মানে যে কুদরতে শরিয়া, যে তুমি যদি কোন শরীয়ত বিরোধী কাজ দেখো তাহলে তোমার শরীয়ত সম্মত ক্ষমতা থাকলে এটাকে একদম খতম করে দাও, এই অন্যায় কাজ যেন আর ঘটতে না পারে সেই ব্যবস্থা তুমি গ্রহণ করো যদি তোমার শরীয়ত সম্মত ক্ষমতা থাকে। ইয়াদ মানে এখানে বিয়াদিহি, এর মানে হল কুদরতে শরিয়া, শরীয়ত সম্মত ক্ষমতা তোমার কাছে যদি থাকে, কি কথা বুঝেন নাই? যদি তোমার সে এই ক্ষমতা নাই তাহলে তুমি অন্তত জবানের দ্বারা বলো, হ্যাঁ না। আর যদি ফাইনলাম ইয়াস্তাতে জবানের দ্বারা বলার মতো এরকম মৌকা নাই, তোমার উপর কোন বিপদ আসবে, তো শরীয়ত সেখানে তোমাকে গুঞ্জাইশ দিছে যে তুমি জবানে না বইলা তুমি সবর করো, ফাইনলাম ইয়াস্তাতে ফাবি কলবি, তাহলে তুমি অন্তরের দ্বারা এই বিষয়টা সংশোধনের ফিকির করো। সেটা কি? দুই জিনিস, একটা হলো যে অন্তর থেকে ঘৃণা করা, আরেকটা হলো দোয়া করা এবং চেষ্টা ফিকিরে লেগে থাকা, এই সবটা কি কথা বুঝে আসছে ভাইরা? কোন হাদিসে সরা মাসালান মেরকাত সরে মিসকাতের মধ্যে এটার এক তর্জমা লিখছেন খালি যে অন্তরের দ্বারা ঘৃণা করা, কিন্তু আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা লিখছেন যে ব্যাখ্যার ভিতরে বলছেন যে শুধু এই ঘৃণা করা এতটুকু যথেষ্ট না, ঘৃণা করবে, দোয়া করবে এবং চেষ্টা ফিকিরে লেগে থাকবে যে কি করা যাইতে পারে, এ সবটা সামিল ফালিউবাইয়িরু বিকলবিহির মধ্যে। কথা বুঝে আসছে ভাইরা? এখানে তো শরীয়তে পাক ডাইরেক্ট কিছু বলে দেওয়ার জন্য এখনই বলতে হবে সবটা, এই কথা তো বলেন নাই, এখনই এটা পরিবর্তন করতে হবে, এটা সমাধান করতে হবে, বা কমপক্ষে বলতে তো হবেই। হাদিস একটা পড়ছে যে কালিমাতু হক আফজালুল জিহাদ কালিমাতু হক ইনদা সুলতানিন জায়ের, মনে হয় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সম্পর্কে হাদিস সিরিফ একটাই আছে, বাকি হাদিস কোন দিকে যাবে? সবগুলো আমাদের চোখের সামনে রাখতে হবে না? এই এই হাদিসের দ্বারা মুরাদ কি সেটা আমাদের বুঝতে হবে। কি কথা বুঝতে বুঝে আসতেছে ভাইরা? আফসোস, এই মামলায় ভীষণ কমি। হ্যাঁ, দরকার এটা যে যে ওয়াজ নসিহতের যে আহকাম আহকাম মজুদ আছে এগুলোকে একত্রিত করা, আহকাম ও আদাব যা আছে পুরাটাকে একত্রিত করা এবং এটাকে আরো ছেপে দেওয়া দরকার। হ্যাঁ, যে বহুত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওলামায়ে দ্বীনের কাজই হলো লোকদেরকে দ্বীনের কথা বলবেন, আর দ্বীনের কথা বলতে গেলে আমর বিল মারুফ হবে নাহি আনিল মুনকারও হবে, যেগুলো শরীয়তের আহকামাত সেগুলোও বলবেন, যেগুলো নিষিদ্ধ বিষয়াদি সেগুলোও বলবেন। কিন্তু এগুলো বলতে গিয়ে যে আদাবে শরীয়ত আহকামে শরীয়ত এই ক্ষেত্রে যা আছে সেগুলোর খেয়াল রাখা হয় না, খেয়াল নাই, খেয়াল রাখা যায় না, জন্য এই ব্যাপারে এলিমি নেই। শাহ হারদুই রহমতুল্লাহ আলাই এভাবে বড় বড় ফতোয়া এবং ফেকার কিতাবে এই আহকামে দাওয়াত ও তাবলীগ, আহকামে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যেগুলো আছে এগুলো থেকে বিক্ষিপ্তভাবে এগুলোকে খুঁজে 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 ফের আহকাম ও তাবলীগ নামে এক মুস্তাকিল রিসালা শায়খ হোসেন শাহ হারদুই রহমতুল্লাহ আলাই, যেটাকে আমার শায়খ রহমতুল্লাহ আলাই মাজালিস আবরার কিতাবের জুজ বানাইয়া দিয়েছেন। জায়গায় জায়গায় সফরে গেলে দেখা যায় যে কি হইতেছে, মানুষ বিরক্ত হইতেছে, পরেশান হইতেছে, কেউ প্রতিবাদ করতেছে মজলিস থেকে উঠা, মজলিসের থেকে উঠে কেউ প্রতিবাদ করতেছে, কেউ রাগ করিয়া গোসা করিয়া মজলিস থেকে চলে যেতেছে, এই ওয়াজই শুনবো না। এক জায়গায় বয়ান হইতেছিল, ঢাকা থেকে মফস্বল শহরে এক জায়গায় বয়ান হইতেছিল, তো ঢাকা থেকে মাওলানা সাহেব গেছেন বয়ান করতেছেন, ঢাকা থেকে বিখ্যাত এক রাজনৈতিক নেতা ওই মাহফিলের সভাপতি উনিও সেখানে গেছেন, আমি কামরা গিয়ে বসেছিলাম, তো ওইদিকে বয়ান চলতেছে, এদিকে আমরা হালকা ফুলকা কামরার মধ্যে কিছু নাস্তা রাস্তা করতেছি, চা খাইতেছি, তো উনি আসলেন, আমার সঙ্গে দেখা করলেন ওই নেতা, কথাবার্তা বললেন, ওনার ওই হুজুরের বয়ান শেষ হইলে পরে আমি স্টেজে গেলাম, বয়ান হইল, কথাবার্তা হইল, পরে উনি আসলেন, বললেন যে আপনার সাথে খানা খাব, ঠিক আছে। ওই সময় উনি বললেন যে ওই মাওলানা সাহেব যে সকল বিষয়াদি উত্থাপন করছেন এত কষ্ট হইতেছিল যে আমার মন চাইতেছিল ওখানে তার প্রতিবাদ করি শক্ত ভাষায়, এভাবে বলে কেন, কথাবার্তার কোন লাগাম নেই, যা খুশি তা বলিয়ে চলতেছেন। হ্যাঁ না ভাই, কোন মুশকিল কথা কঠিন কথা বলতে হলো সেটাকে বলার তো কোনো ভদ্র ভাষা আছে, সেটারও কোনো ভদ্র ভাষা আছে, এই ভদ্রতার সীমা অতিক্রম করার জন্য ইসলাম তো পারমিশন দেয়নি, এই কথা বুঝতেছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে। হযরত হাকিম উল উম্মত থানবী নওয়ার আল্লাহ তাআলা মারকাদাও বলছেন এই কামালাত আশরাফিয়া কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, হযরত থানবী বলছেন আওয়ামকে মুস্তাইল না করনা চাহিয়ে, যে কথা বললে আওয়ামদেরকে সাধারণ লোকদেরকে খেপায় না দেওয়া চাই, ফের তুমি কথা বলবা কেমনে, আওয়ামকে খেপায় দেওয়া না খেপানো চাই, এটার মানে যে হেকমতের রাস্তার বিপরীত, এটা উদুইলা সাবিল রব্বিকা, যে হেকমত কি তোমার কথাগুলো হচ্ছে তারা যেন নেয়, গ্রহণ করে, গ্রহণ করতে পারে, ভাবতে পারে, চিন্তা করার সুযোগ তৈরি হয়, তো তুমি কথা প্রথমে খেপায় দিলা, তো ফের তোমার কথাগুলো নিবে কেমনে, এগুলো নিয়ে চিন্তা করবে কেমনে, সে সুযোগই তো তুমি, সেই রাস্তাই তো তুমি বন্ধ করে দিলা। আমরা চাই যে মানে কোন মেহনত তো কিছু করব না, একদিনে যেন পুরা রাজত্ব আমাদের হাতে এসে যায়, পুরা হুকুমত আমাদের দখল এসে যায়, এটা আমরা চাই, খাড়ার উপরে হয়ে যাক সবকিছু, এটা সহি তরিকা না, কষ্ট স্বীকার করা চাই। সাড়ে নশো বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম এই কষ্ট করছেন, কয়জন মানুষ ইসলাম দিন কবুল করছে হযরত নূহ আলাইহিস সালামের নিকট? কোরআন শরীফে আল্লাহ পাক সাফ সাফ বলছেন যে সাড়ে নশো বছর দাওয়াতের কাজ করছেন, তালিম করছেন, তরবিয়ত করছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন, সব করছেন হযরত নূহ আলাইহিস সালাম, কিন্তু কয়জন মানুষ দিন কবুল করছে? কিন্তু আল্লাহর নবী ধৈর্যের সাথে করতে থাকছেন, মাঝে মাঝে কষ্ট পায় ওদের বদদোয়া করছেন, খুব নারাজ হয়েছেন যে এত বললাম তোরা কথাই শুনলি, পরে আল্লাহ পাবে কষ্ট পাওয়ার পরে আল্লাহের নিকট বদুয়া করছেন, আল্লাহ এগুলি একটাও রাখেন না জমিনের উপরে, এগুলোর একদম শেষ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কত ঝামেলা করছে মানুষজন নবী রসুলদের সঙ্গে, কিন্তু এখন তো মুসলমানরা হকানি উলামা যারা নিঃস্বার্থ উলামা, তারা যদি উসুল ও আদাবের সাথে কথা বলেন তো মানুষ তাদের কথা শুনতে থাকে। এ তো বড় আশ্চর্যের বিষয়, অনেক বড় খুশির বিষয় এটা। চলো ভাই চলো
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থান নবী নওয়ার আল্লাহু মারকাদাহু বলেন, প্রকাশ্য আমলের উপর বুজুর্গানে দিনের বেশি নজর থাকে না, কেননা তার সংশোধন তো এক মিনিটে হয়ে যেতে পারে, এটা তো শুধু নিজের ইচ্ছার পরিবর্তন করা। বেনামাজি এক মিনিটের মধ্যে নামাজি হতে পারে, দাড়ি ছাড়া মানুষ এক মিনিটের মধ্যে দাড়ি রেখে নিতে পারে, শরাব পানকারী মানুষ এক মিনিটের মধ্যে শরাব থেকে তওবা করতে পারে, গুনাহগার অন্যায়কারী মানুষ এক মিনিটের মধ্যে মুত্তাকি সুলভ জিন্দগি অবলম্বন করতে পারে। কিন্তু বড় বিষয় যার উপরে বুজুর্গানে দ্বীনের দৃষ্টি থাকে সেটা হল বাতিনি আখলাক, নিজের ভিতরগত চরিত্র গুণাবলী, উদাহরণস্বরূপ অহংকার ইত্যাদি, তার সংশোধন অনেক কষ্টে হয়ে থাকে।
ভিতরের যে দুষ্ট চরিত্রের অধ্যায়গুলো সেগুলোর সংশোধন হল প্রধান বিষয়। অহংকার শেষ করে দেয়, এক অহংকার ভিতরে আছে, অহংকারের বিধি লক্ষ বেদি পয়দা করবে, লক্ষ লক্ষ গুনাহী কবিরাতে তাকে লিপ্ত করবে। কি কথা বুঝুন নেই, হব্বে দুনিয়া আছে, দুনিয়ার মোহ আছে, লক্ষ লক্ষ গুনার দিকে তাকে হব্বে দুনিয়া, দুনিয়ার মোহকে তাকে নিয়ে যেতে থাকবে। এজন্য সেই বিষয়টার উপরে মহাকিম যারা তারা নজর করেন যে বাইরের যে দোষ ত্রুটি এগুলো এগুলো তো সঙ্গে থাকলে ধীরে ধীরে এগুলো সংশোধন হইতে থাকবে, কিন্তু ওর ভিতরের যে দুষ্ট চরিত্রগুলো যেগুলো ভিতরে বাসা বাঁধছে শিকড় কাটছে সেগুলোকে সেগুলোর সংশোধন করা দরকার। তো যেমন একটা একটা অহংকার হলো, আর একটা কি বললাম, দুনিয়ার মোহ তো ভয়ঙ্কর জিনিস, হব্বুদ দুনিয়া রাস কুল্লি খাতিয়া, যত রকমের পাপাচার এটার মূল হল দুনিয়ার মোহ। এক দুনিয়ার মোহ আছে, হাজার হাজার লাখ লাখ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপে সে লিপ্ত হইতেই থাকবে। দুনিয়ার মোহ তার থেকে কিভাবে উপরে ফেলা যায় সেটার জন্য মহাকিম ফিক্রি করেন। কি কথা বুঝে আসছে ভাইরা? এরকম আরেক বিষয় যে এরকম ভিতরের কঠিন বেদি যেগুলো মানুষকে ধ্বংস করতে থাকে, গোসা, এই গোসার কারণে বাবার সঙ্গে বেয়াদবি, মায়ের সঙ্গে বেয়াদবি, সন্তানাদির সঙ্গে জুলুম অত্যাচার, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ, স্বামী স্ত্রীর দুজনে ঝগড়া ফাসাদ, গোসা এত ভয়ঙ্কর বিমারী, গোসাকে যে কন্ট্রোল করতে পারে নাই সে দুনিয়ায় তার এক জাহান্নামে পরিণত হয়ে যায়। গোসা কত সংসারকে ধ্বংস করে দিছে, কত দিনী প্রতিষ্ঠানকে পর্যন্ত ধ্বংস করে দিছে এই আপোষের গোসা। হুজুরদের যখন গোসা উঠে গেছে, বিরাট বিরাট বড় বড় নাম করা দিনী প্রতিষ্ঠান পর্যন্ত জুলে পড়ে সরকার হয়ে গেছে, আর বিল্ডিং কায়েম আছে কিন্তু ওর ঐতিহ্য শেষ হয়ে গেছে, ঐতিহ্য তেমন কিছুই আর সেখানে বাকি থাকে না, সব শেষ হয়ে গেছে। এরকম হয় না, সংসার যেরকম ভাঙে দিনই প্রতিষ্ঠানও ভাঙে, ভাইকে চুরমার হয়ে যায় এই এক গোসা এবং ক্রোধের সংশোধন না করার কারণে। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? এক সাহাবি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করতেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগজাব, তুমি গোসা করবে না। কিন্তু সাহাবি এটা নিলেন, গ্রহণ করলেন যে এটা ঠিক আছে। তো এরপরে আশা করছেন যে আরো শুনবেন, আহা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সারা জাহানের হীনা মনি মুক্তা থেকে তো দামি জিনিস সেটা। তো বললেন যে আর কিছু নসিহত করেন, জিদনি, আরো কিছু বলতেন, বললেন যে লা তাগজাব, তোমার তোমার এক কথায় আমি ফের নসিহত করি, তুমি গোসা করবা না। হ্যাঁ, তো সাহাবি একটু থামলেন, ফের বললেন ইয়া রাসূলুল্লাহ তো আরো নসিহত করতেন, বললেন যে লা তাগজাব, তুমি গোসা করো না। দেখো এই যে বাতিনি বিমারির এসলা তাসকিয়া একে বলে। হ্যাঁ, ওই জাকিহিম পয়গম্বর তাদের তাসকিয়া করতেন, এখন তাসকিয়ার অধ্যায় ভুলে গেছে, এটার নাম সুলুক ও তরিগত, এটার নাম তাসাউ, এটার নাম পিরি মুরিদি, এইসব জাহিরি কিছু এই আলফাজ ও ইস্তেলাহাত পরিভাষা শুনে মুসলমানরা বিভ্রান্ত হইতে থাকে। আরে ওলামায় দিনের উপর যদি না আস্থা থাকে তো তুমি দিন শিখবা কোথেকে? কোরআন হাদিস যাদের নিকটে, কোরআন হাদিসের ব্যাখ্যা যাদের নিকটে, কোরআন হাদিসের আলোকে মাসনা মাসাইল আকাম ছিল যারা বয়ান করবেন, সে নায়েব রসুলদের কথার উপর যদি মুসলমানের আস্থা না থাকে তো মুসলমানদের হকের উপর থাকবে কেমনে, হেদায়তের পথে থাকবে কিভাবে? শরীয়তের একটা অধ্যায়কে মুসলমানরা নাম দিচ্ছে তাসাউফ, এটা গুনাহ হয়ে গেল, তো মাদ্রাসার নাম দেওয়া সহি হলো কিভাবে? কি কথা বলেন না, যে পিসা বলে তো এটা দোষ, প্রফেসর বলা সহি কিভাবে? কি কথা বুঝেন না, শায়েক বললে পীর সাহেব বললে তরিকত বললে তাসাউফ বললে দোষ হয়ে যায়, তো শাইখুল হাদিস বলা এটা সুন্নত হলো কিভাবে? শাইখুল হাদিস বলা কিভাবে সেই? হ্যাঁ, উস্তাদুল হাদিস বলা কিভাবে সেই? মুহাদ্দিস সাহেব বলা কিভাবে সেই? এগুলো কি কোন কোরআন শরীফের আয়াত না হাদিস শরীফের কোন অংশ? হাদিস শরীফে আছে যে শাইখুল হাদিস, যে ভাই যিনি হাদিস বুখারি শরীফ পড়াবেন তার নাম শাইখুল হাদিস, কোন হাদিসে আছে এটা বলেন? এবং এরকম হাদিসের উলুমে হাদিসের এক গুরুত্বপূর্ণ বিষয় যে জরহ তাদিল, জরহ তাদিল এটা কোরআন হাদিসের মধ্যে এটা কোন জায়গায় উসুল জাওয়াবেত লেখা আছে? জরহ তাদিলের মধ্যে যে উসুল বয়ান করা হয় সেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে কোন জায়গায় এক অধ্যায় আছে যে বাবুল জরহে ওয়া তাদিল, কিতাবুল জরহে ওয়া তাদিল, কোন জায়গায় আছে এটা? ফের এটা কোথেকে আসলো বলেন ভাই? আল্লাহ পাক মুসলমানদেরকে বুঝ দান করে, কত সব ভুলের মধ্যে মানুষ পড়ে আছে। হ্যাঁ, তো আসল তো বিষয় হচ্ছে এখলাস এহসান তাজকিয়া, এখলাস এহসান তাজকিয়া, এখলাস অর্জন হয়, এহসান অর্জন হয়, আর তামাম সব আখলাকের জিলার তাজকিয়া হয়। হযরত হাকিমুল মুত্তানবী বলছেন না বরাল্লাহু তাআলা মারকাদাহু যে হক তাআলা তক পৌঁছনে কা হ্যা এই রাস্তা হ্যা কে আখলাক রজিলা যাতে রহে, মানে তাসাউফ নির্যাস বয়ান করতেছেন, এক এক জায়গায় হজরত এক এক ভাবে বয়ান করছেন, আল্লাহ ওনাদেরকে বড় মর্তবা দান করেন। হক তাআলা তক পৌঁছনে কা এই রাস্তা হ্যা কে আখলাক রজিলা যাতে রহে, হামিদা পয়দা হো যায় মাসি ছুট যায়, তওয়াত কি তৌফিক হো যাবে, গফলত মিনাল্লাহ জাতি রহে, তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা হো যাবে। কেসা মলফুজ ভাই, ওয়াহ ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ, পুরা তাসাউফ হযরত এক মলফুজে বয়ান করে দিছেন। এই কামালাত আসাবিয়া কিতাবের মধ্যেই আছে, পড়া তো পড়ি তো আমরা মোতালা তো করি ভাই। হ্যাঁ, তো মুহিউদ্দিনা মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলাই হজরত বয়ান করতেন, আমি হজরতের বয়ানের উর্দু বয়ানের বাংলাতে তর্জমা করার জন্য আদিষ্ট ছিলাম। যাত্রাবাড়ি মাদ্রাসাতে দাওয়াতুল হকের বিরাট ইজতেমা ছিল, বিরাট আজিম শান ইজতেমা, সেখানে সাহা দুই মলফুজ পড়লেন কামালাতে আশাফিয়া থেকে, ফের আমি বাংলায় তর্জমা করলাম। ওই মৌকাতে হজরত ওয়ালা রহমতুল্লাহ আলী বলছিলেন যে তাসাউফের মাশায়েখ যা কিছু শিক্ষা দেন তাসাউফের নামে, যত রকমের বিষয়াদি শিক্ষা দেন সবটা হাকিমুল উম্মত এক মলফুজের মধ্যে বয়ান করে দিচ্ছেন। আমার কামালাত আসবে কিতাব এখানে দেখো আলাদ নিশান দেওয়া আছে সাহার দুইর নাম দিয়া, যে সাহার দুইর খাস নিশান দাদা এই মলফুজ, শুনতেছ প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই মলফুজ পড়লে তো যেকোনো মানুষ হয়তো জাহেরি তর্জমা তো বুঝবে, কিন্তু আকাবের সনদ বড় জিনিস, শুনতেছ ভাইরা? হ্যাঁ, যেসব কথা ডাইরেক্ট এই সকল আকাবের থেকে শুনছিলাম, যে হাদিসের তর্জমা শুনছিলাম, যে আয়াতের তাসির শুনছিলাম, তাফসির শুনছিলাম, যে মাসলাটা শুনছিলাম, যে সুন্নতটা শুনছিলাম, সেটা আজিম শান লাগে, বড় জবরদস্ত নূর মনে হয় তার মধ্যে, বড় সুকুন লাগে, বড় ইতমিনান লাগে, অনেক বেশি খুশি অনুভব হয় যে জিনিস এই বুজুর্গ থেকে শুনছি। আল ইসনাদু মিনাদ দ্বীন, এত বড় সনদের সাথে দ্বীন পাওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো তো আল্লাহকে পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হলো, এক, নিজের খারাপ চরিত্রগুলো ভিতর থেকে বের করে দেওয়া, আখলাকে রজিলা যাতে রাহে, হামিদা পয়দা হো যায়। হ্যাঁ, এবং এই আখলাক হামিদা আল্লাহর নজরে যেগুলো প্রশংসিত চরিত্র সেগুলো যাতে অর্জন হয়ে যায়, যেমন ওখানে দুনিয়ার মোহ, এখানে ফিক্র আখেরাত, রগবতিলাল আখেরাত, আখেরাতের প্রতি এক জজবা, এক আগ্রহ পয়দা হয়ে যায়। আমি আখেরাতের কামিয়াবি চাই, আমি তো ভাই আখেরাতের কামিয়াবি চাই। এই মূল গুণ যার মধ্যে অর্জন হয়ে যাবে, লাখ কোটি নেকির রাস্তা, ভালাইর রাস্তা তার খুলে যাবে, বেসুমার ভালাইর রাস্তা তার খুলে যাবে। ওখানে ছিল তাকাব্বর, অহংকার, ধ্বংসাত্মক ব্যাধি, হ্যাঁ না, যেটা নির্মূল করা দরকার ছিল। তার বিপরীত হল তাওয়াজু, নিজেকে একদম মিটাইয়া দেওয়া, ভাই আমি তো কিছু না, আমি কিছু না, হামেশা এই কথা একদম দিলের মধ্যে পাক্কা থাকা যে আমি তো কিছু না। কেসা আজীব মুআমলা, আল্লাহ পাক আমাদেরকে সেই জিনিস দান করে, নিজেকে মিটানো। আমাদের আকাবের দিনের কি শান ছিল, হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এমন সাদা মাঠা ভাবে চলতেন। ফের হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দিনের দুই হরফ শিখছিলাম, এই নামে মানুষের কাছে আমি পরিচিত হয়ে গেছি, আর না হলে এইভাবে থাকতাম এই দুনিয়াতে যে এই দুনিয়ার মানুষ জানতেও পারত না যে কাসেম নামক একটা লোক এই দুনিয়াতে আসছিল আর চলে গেছে, মানুষ জানতেও পারত না, এতটা ফানাইয়া ছিল হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মধ্যে। শুনতেছেন আমার ভাইয়েরা, আজীব মুআমালা এবং আশ্চর্য। হযরত হাকিমুল উম্মত থানবী বলেন যে হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি নিজেদের জমানাতে সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন, কিন্তু দুজনই দুজনকে বড় মনে করতেন। হযরত মাওলানা নানুতুবি মনে করতেন যে মাওলানা গঙ্গুই অনেক বড় মানুষ, অনেক বড় আলেম, তার মতো হওয়া আমার জন্য সম্ভব না। আর ওইদিকে মাওলানা গঙ্গুই মনে করতেন যে মাওলানা কাসেম নানুতুবি এত বড় আলেম যে তার মতো হওয়ার চিন্তাই করা যায় না, এত বড় আলেম হয় কেমনে মানুষ। উনি ওনাকে বড় মনে করতেন, উনি ওনাকে বড় মনে করতেন, তার মানে নিজেকে ছোট মনে করতেন, নিজেকে ছোট মনে করতেন। একবার হযরত থানবী লিখছেন যে একবার হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হযরত গঙ্গুহীকে বললেন যে হযরত বললেন যে আপনার আল্লাহ পাক কি ইলম দান করছেন, আল্লাহু আকবার, ফেকার মধ্যে এলমি ফেকাতে আল্লাহ পাক আপনাকে কি মাকাম দান করছেন, আমার তো ভীষণ ঈর্ষা লাগে, রসকা বুঝে তো রসকা তা হয়, আমার তো ভীষণ ঈর্ষা লাগে। হ্যাঁ আহা, এরকম যদি হইতে পারতাম, কি কথা বুঝেন না, এটা বললেন কে, হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। শোনার পরে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বললেন আচ্ছা আমার মাত্র কয়েকটা মশলা মশাইল ইয়াদ হয়েছে, তা আপনার ঈর্ষা লাগতে শুরু করছে, আর আপনার তো এলমের এই দশা যে কোথায় যে এর ইন্তেহা কল্পনাও করা আমার জন্য সম্ভব না, কিন্তু আমার তো কখনো ঈর্ষাও লাগে নাই, আমার একবারের জন্য ঈর্ষা লাগে নাই। মানে কতটা মিঠা হুয়া মানুষ তিনি, যে ভাই এত বড় ওনার মাকাম এটা অর্জন করা কি সম্ভব আমার জন্য, এটা আমার ঈর্ষা করে লাভটা কি, ঈর্ষা তো করে যে ভাই যেটা হাসিল হইতে পারে এটা আমি কি ঈর্ষা করব। চিন্তা করতে পারেন মাওলানা গঙ্গুই কোন মাকামের ফানাইয়তওয়ালা, এত বেশি ফানাইয়ত ছিল এই আকাবের দিনের মধ্যে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আশ্চর্যের বিষয় ভাই, ওয়াহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ যাই হোক, এরকম কত সব ঘটনা বলি আছে, কত সব ঘটনা বলি এরকম। আমাদের আকাবের দিন এমন ছিল, নিজেকে তারা কিছুই মনে করতেন না, তো তাকাব্বর অহংকার এটা ধ্বংসাত্মক ব্যাধি, এর বিপরীতে হল তাওয়াজু। হ্যাঁ মানে তাওয়াজু, এক তাওয়াজু হলো যে তামাশার তাওয়াজু, কৃত্রিম তাওয়াজু, দেখানোর জন্য তাওয়াজু, এমনি ঢং ঢাং নরম ধরম কায়ত হয়ে পড়ে, হ্যাঁ না, শুয়ে পড়ে, উপর হয়ে পড়ে বিনয়ের চুটে, লাহাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কোন দেশে বিনয়, বিনয় হলো নিজের আমিত্বকে মিটানো, নিজের আমিত্বকে একদম নিশ্চিন্ন করে দেওয়া, নির্মূল করে দেওয়া, হ্যাঁ না। এবং হয়তো থানুই বলতেন যে নিজেকে মিটায় সে জানেই না কোনোদিন যে আমি নিজেকে মিটাইতে পারছি, এবং হযরত এটাও বলছেন যে এই কথা মনে করে আমার তাওয়াজু অর্জন হয়েছে, বিনয়ের গুণ যেটা শরীয়ত চায়, ইসলাম যেটা শিক্ষা দেয় সেটা আমার মধ্যে অর্জন হয়ে গেছে, এটাই দলিল সে এখনো সে অহংকারী, সে মুতাকাব্বির, সে অহংকারী। আর যদি সে নিজেকে মিটাইতে পারত, কোশ্চিন কালে ওই কথা মনে করতো না, আমি বিনয়ী মানুষ, কি কথা বুঝেন না, এই জাহিরি ঢং ঢং বিনয়ের যে একটা নকশা, এটা মূল বিনয় না। আসল বিনয় হলো ভিতরের আমিত্বকে নির্মূল করে দেওয়া, আমি কিছু না, নিজেকে কখনো কিছু না মনে করা। কিন্তু এর অর্থ এই না যে নিজের ইজ্জতের উপর আঘাত আসলেও তখনও কোন টেনশন হয় না, এটা কিন্তু না। ইজ্জত করে খেয়াল রাখা এটা মুস্তাকিল শরীয়তের হুকুম। লা ইয়ামবাগিল মুমিনা ইউযিল্লা নাফসাহু, মুমিনের জন্য জায়েজ নেই নিজেকে অপদস্থ করা, অসম্মানের জায়গাতে নিজেকে পৌঁছাইয়া দেওয়া, নিজের ইজ্জতে আঘাত আসতে দেওয়া, এটা মুমিনের জন্য ঠিক না। কি কথা বুঝেন না? এক বড় অজগর সে এক বুজুর্গের নিকট গেছিল বায়াত হওয়ার জন্য। তো বুজুর্গ বায়াত করছেন, বলছেন তওবা করেছেন এবং ওরে বলছেন যে ওয়াদা করলাম যে আর কাউকে দংশন করব না, কাউকে কষ্ট দিব না, পেরেশান করব না। এই তো হ্যাঁ বাস্তব ঘটনা। তো ওই পরে তওবা টবা করে সেই অজগর বেচারা চলে গেছে জঙ্গলে। ওরে অনেক অনেক দিন পরে শাইখের জিয়ারতে আবার আসছে, শাইখের জিয়ারতে আসছে, আর তো জায়গায় জায়গায় জখম, খালি এই পিঠে জখম, ওই লেজে জখম, জায়গায় জায়গায় জখম আর জখম হয়ে গেছে পুরো শরীর। পরে বললেন যে কিরে তোর শরীরে এত জখম কিসের? হযরত তওবা করে গেছিলাম যে তওবার জের এটা। তার মানে তওবা করছি, ওয়াদা করছি যে আর কাউকে কষ্ট দিব না। হ্যাঁ তো কি হয়েছে তাতে? না আমি তো লম্বা, বিশাল লম্বা না, লম্বা হয়ে পড়ে থাকি, তো মানুষ যখন আমাকে দূর থেকে দেখে তো পরে ওই ঢিল মারে, আমি চুপ করে থাকি। যখন থেকে নড়ে চড়ে না তো একটা লাঠি দিয়ে জোরে একটা পিটান দেয়, তা আমি চুপ করে থাকি। কারণ আমি ওয়াদা করছি যে আপনার সঙ্গে যে আমি কাউকে কষ্ট দেব না, আমি কাউকে পেরেশান করব না। আমি ঝামেলা করলে তো কামড় দিলেও দোষ, আবার পেরেশানও করা যাবে না। যাই হোক, পরে তো আমার যখন দেখে যে লাঠি দিয়ে পিটান দিল নড়ে চড়ে না, তো গিয়া তো একটা ওই যে লম্বা সুই মুই অথবা কোন তলোয়ার দাও কাছি কিছু একটা দিয়ে দেয় একটা খোঁচা, যা আমি জখম হয়ে যাই। পরে দেখে যে কিছুই করে না, তো আরো লোক লস্কর আসে। এইভাবে হযরত সুযোগ মতো বিভিন্ন সময় ওরা আমার উপরে এরকম জুলুম করতে থাকছে আর আমি এত জখম আর জখম হয়ে গেছি। তো বুজুর্গ তখন বললেন বেওকুব কোথাকার, আর তোরা আমি দংশন করতে নিষেধ করছি, ফোঁস করতে মানা করছিলাম, ফোঁস করতে তাহলে তো ওরা পালাই দিত। আমিত্বকে মিটাইতে বলা হয়েছে, নিজেকে যে বেইজ্জত বানানো এটার কথা তো বলা হয়নি। কি কথা বুঝুন না? ওটা তো মুস্তাকিল হাদিস শিক্ষা দিয়েছেন, দোয়াও শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহুম্মা আজিনি ফি আয়নিন নাস ফাকরি ফি আইনি, হে আল্লাহ মানুষের নজরে আমাকে বড় বানান কিন্তু আমার নজরে আমাকে নিকৃষ্ট বানান, আমার নজরে আমি যেন নিজেকে একদম তুচ্ছ দেখি কিন্তু সকলে যেন আমাকে তাদের নজরে আমাকে বড় দেখে। কি কথা বুঝেন না? অনেকেই দোয়া করতে টেনশন ফিল করে যে আমি নিজের মানুষের নজরে বড় মানে কি, মানে নিজের উপর নজর হলো, এটা ভুল। কোরআনে পাকের দ্বীনের সহি এলেন না থাকার কারণে পেরেশানি পয়দা হয়। কি কথা বুঝুন না? এখানে দুই জিনিস, একটা হলো হাক্কের নিফি আইনি, একটা মতলুব বিজ্জাত, আমার নিজেকে মিটায় দেওয়া, এটা হলো মতলুব বিজ্জাত। আজিম নিফি আইন নাস, এটা মতলুব বিল গায়র, এটা মকসুদ বিল গায়র। কি কথা বুঝুন না? আমার নিজেকে মিটায় দেওয়া মানে আব্দিয়ত অর্জন হওয়া, এটা তো একদম মানে কাম্য, এটা দরকার, এটা জরুরি, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আল্লাহ রসুল চান আমাদের কাছে। কি কথা বুঝুন না? আর মানুষের নজরে আমার সম্মান হোক, এটা চাওয়ার অর্থ মানুষের কাছে যদি সব মানুষে বলে এই অমুকের বাচ্চা তোমাকে খাড়া তুই এখানে যাইতেছিস তুই, ও মসজিদে যাওয়ার সময় এই কথা বলে, আবার আরেকজন দেখে বলল এই টুনসি, এই টুনসির বলা টুনসি, তো এক একজনে এরকম যদি চতুর্দিক থেকে গালাগালি বকাবুকি আর বিরক্ত করতে থাকে, এমনকি আল্লাহ করে বলে নামাজে যে দাঁড়াবে সুস্থভাবে আল্লাহর দিকে মোতাবজে থাকতে পারবে, খুশু খুশু পয়দা হবে, মনোযোগ হবে, কি পেরেশানিটা হবে? কি কথা বুঝেন নাই? তো আজিমনি ফি আয়ুনি নাসের অর্থ হল আয় আল্লাহ মানুষের নজরে আমাকে এতটুকু ইজ্জতওয়ালা বানায় দেন যাতে আপনার হয়ে থাকার পথে, আপনার বন্দিগির পথে, আপনার সন্তুষ্টির পথে সেই মানুষের ঝামেলাগুলো আমার জন্য আপনার বন্দিগির পথে অন্তরায়না হয়, আপনার সন্তুষ্টির পথে অন্তরায়না হয়, আপনার সঙ্গে মশগুল থাকার পথে অন্তরায়না হয়। ওটা আজিমনি ফি আইন না, যেটা এটা হলো হাসান লিগাই রিহি, হ্যাঁ না, আর যেটা হলো হাক্কের নি ফি আইন এটা হলো হাসান লিআইনিহি। কি কথা বুঝেন রে? দেখুন নানান কিসিমের লোক আছে তো এখানে, যারা ইংরেজি শিক্ষিত মানুষ বসে রয়েছে তারা আবার চিন্তা করে যে এগুলো কি নাকি আল্লাহ জানে, যে মাকসুদ বিজাত, মাকসুদ বিলগায়ের, হ্যাঁ লে আইনি হিলে গায়ে নিহি, এগুলো পড়তে হলে মাদ্রাসার লাইনে আবার মাস্টার্স করতে হবে। মাস্টার্স করা লাগবে না, আমি এমনি বুঝিয়ে দিই যে আমি নিজেকে মিটায় রাখা, আমার আমিত্বকে নির্মূল করে দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হলো মৌলিক ফরজ। কি কথা বুঝেন নাই? আর আল্লাহর সন্তুষ্টির পথ নিষ্কণ্টক রাখা, এটার জন্য আমার এতটুকু ইজ্জত হওয়া দরকার যাতে আল্লাহর সন্তুষ্টির পথে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, ওর জন্য এতটুকু সম্মান আমার থাকা দরকার। সেজন্য ওই সম্মান, এতটুকু পর্যায়ের সম্মান কামনা, এটাও আল্লাহ রসুল চান এবং পছন্দ করেন। এই কারণে নিজের সম্মানের উপর আঘাত আসতে দেওয়া, এটাও আল্লাহ রসুল পছন্দ করেন না। কথা বুঝেন না? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজিব শান যে ইসলামের এক বৈশিষ্ট্য হল নিজের গায়রতের হেফাজত। কত বড় আজিব মামলা গায়রতকে হেফাজত করা। বারহাল গায়রতের তর্জমা কি? আত্মমর্যাদা বোধ। এমনি তো বলে এটাই আত্মমর্যাদা বোধ। একবার কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে আত্মমর্যাদা বোধ, এটার এমনি আর কোন বাংলা বা কিভাবে বলা যেতে পারে এই জিনিসটা? তো উনি বললেন যে এই জিনিসটা যে বুঝাইতে চেষ্টা করা হয় এটা এমনি এটার পূর্ণাঙ্গ কোন বাংলা নাই, এই অর্থ এই মর্মটা তুলে ধরার মতো, ফুটিয়ে তোলার মতো পূর্ণাঙ্গ বাংলা নাই, এটা আছে মুসলমানদের কাছে, আমাদের কাছে সেটা নাই। মুসলমানদের কাছে আছে সেটা হলো গায়রত। এই লোকটা এই জিনিসটা কি বুঝা বুঝছিলেন? মুসলমানদের কাছে আছে এই কথাটা বুঝানোর মতো একটা শব্দ, সেটা হলো গায়রত। বুঝো আজিব মামলা, এতে বোঝা যায় গায়রতের যে পূর্ণাঙ্গ মর্ম এটা এক শব্দে বলা মুশকিল। যাই হোক, কি বলতে গিয়ে কি বললাম, কত সব কথা বললাম, হ্যাঁ কোন কথার থেকে কোন কথা, হ্যাঁ ওই যে আল্লাহ হক তাআলা তক পৌঁছনে কে এই তরিকা এই রাস্তা হে আখলাক রজিলা যাতে রহে। দেখো দুষ্ট চরিত্রগুলো এক একটা কত মারাত্মক, কত নিচু, কত ধ্বংসাত্মক, একটার থেকে লাখ দোষ পয়দা হয়। হ্যাঁ তো বুজুর্গানের দিন যারা তরিকতর যারা মহাকিকিন তারা নজর রাখেন এই লোকের মেইন মেইন বিমারিগুলো কি, প্রধান প্রধান বেদিগুলো কি আছে এর মধ্যে, সেগুলোর উপরে নজর রাখেন, সেগুলো যাতে সংশোধন হয়। হ্যাঁ না, মাসির মোকাবেলা তওয়াত মানে কি? এতাত, যে তর্কে মাসিয়তের জিন্দগি তার পয়দা হয়ে যায়, মাসিয়ত গুনা শেষ, গুনা থেকে আলোক থাকে, আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে থাকে, হ্যাঁ না, তাওয়াত কি তৌফিক হো যাবে, আর গাফলত মিনাল্লাহ জাতি রহে, আল্লাহকে ভুলে থাকা এটা যেন না হয়, হ্যাঁ না, গাফলত মিনাল্লাহ দুনো জিনিস মামলুল, দুটাই নিষেধ, যে একটা মাসিয়ত একটা গাফলত, হ্যাঁ না, গুনাতে লিপ্ত না হওয়া, গুনাতে লিপ্ত হওয়া এটাও নিষেধ, এটাও আল্লাহ পাক পছন্দ করেন না, আর নারাজ হয়ে যান আল্লাহ তাআলা, এতে তো নারাজ হন, আর এটা হলো গাফলত, আল্লাহ পাকের খেয়াল রাখা, ধ্যান রাখা অন্তরে, এর থেকে গাফিল হয়ে যাওয়া, এটাও আল্লাহ পাক অপছন্দ করেন, অপছন্দ করে। তুই কার নিয়ে মশগুল থাকস, তুই কার নিয়ে ব্যস্ত, আমাকে নিয়ে ব্যস্ত থাকতে পারলি না, আমার খেয়াল থাকে না, তোমার থাকে কার খেয়াল, কেসা মামলা। বারে প্যারা আল্লাহ, আপনার মহব্বতের শান কেসা পবিত্র, কত পাকিজা, কত গহরা, কত গভীর আল্লাহ পাকের মহব্বতের শান। তুই কারে কারে নিয়ে ব্যস্ত থাকিস, ব্যাপার কি? মাহফিল মে তুনে মুজকো তনহা কর দিয়া, সারা জাহানের মাহফিল, কিন্তু হে প্রিয় আমি তো খালি আপনার সঙ্গে, আর কোন খেয়াল নেই, এক খেয়াল সব খেয়ালকে শেষ করে দিছে। আয় খেয়ালে দোস্ত আয় বেগানা সাজে মা সেবা, অন্য সবকে, হ্যাঁ না, অন্য সবকে, অন্য সব হলো পর, আমার আপন তো শুধু আমার মাওলা। আয় খেয়ালে দোস্ত আয় বেগানা সাজে মা সেবা, ইস ভরি মাহফিল মে তুনে মুঝকো তনহা কর দিয়া। এবং খাজা সাহেব রহমুল্লাহ বলছেন এক জায়গায়, মুঝে দোস্ত ছোড় দে সব, কই মেহরবানা পুছে, মুঝে মেরা রব হ্যায় কাফি, মুঝে কুল জাহান না পুছে, আমার কেউ না জিজ্ঞেস করুক, সারা জাহান আমাকে জিজ্ঞেস না করুক, তাতে কি আসে যায়, আমার জন্য আমার মাওলা যথেষ্ট। সব রোজ ময় মরজু আওর ইয়াদ আপনি রব কি, আর দিন রাত তো আমি আমার মাওলার ইয়াদে মশগুল, বস এই আমার ধান্দা, আমার মাসগালা, এই আমার ব্যস্ততা, আমার আমার এটি আমার মিশন। সব রোজ ময় মরজু আওর ইয়াদ আপনি রব কি, মুঝে কই হা না পুছে, মুঝে কই হা না পুছে, না জিজ্ঞেস করো কেউ আমাকে, না খবর নে কেউ আমার, তাতে কি আসে যায়, আমার জন্য আমার মাওলা যথেষ্ট। সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ ওয়াহ, ইয়াদে ইলাহির কোন মাকাম ছিল, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত নসিব করে। গাফলত মিনাল্লাহ জাতি রহে আর তাওয়াজ্জুহ ইলাল্লাহ পয়দা হো যাবে, আল্লাহর দিকে এক ধ্যান কায়েম থাকে অন্তরে, জবানে কথা, হাতে কাজ, হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কাজ, কিন্তু দস্ত বকার দিল বজার, হাতে কাজ করে, দিল মাওলার সঙ্গে মশগুল থাকে। তার একটা বাহ্যিক উদাহরণ, মা যে ছোট বাচ্চাকে, দুধের শিশুকে খাটের উপর রেখে মা কাজ কাম করেন, এদিকে রান্নাঘরে যান, হাড়ি পাতিল ধোয়ার কাজ করেন, আরো এদিক সেদিক দেখাশোনা করেন ঘরের মধ্যে, কিন্তু সর্বক্ষণ তার অন্তরে টান নিজের সন্তানের প্রতি, ওইদিকে খেয়াল থাকে, একটু পরপর দৌড় দিয়ে গিয়ে একটু দেখে আসে, ও ভালো আছে তো, এই কোনো পেশাব পায়খানায় ডুবে যায় নাই, বা কোনো মুরগি এসে ওর ঠোকর দিল কিনা, বিড়াল আসলো কিনা, সেখানে সর্বক্ষণ তার অ্যাটেনশন এবং অ্যাট্রাকশন সেই সন্তানের প্রতি থাকে, অথচ নিজে কাজ, কাজে মশগুল, কাজে মশগুল বটে, হাত পা অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ কাজে মশগুল, কিন্তু মন তার সন্তানের সঙ্গে মশগুল। প্রিয় বন্ধুরা, অনুরূপ যে আল্লাহ ওয়ালা বন্দা হয় তো তার অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার যত কাজেই মশগুল, অন্তর তার মাওলার সঙ্গে মশগুল থাকে, এসা মানুষ যে হয় সে বলি আল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। 11:21 বাজে তো, ফের কি করা এখন, তো আর বস অন্যান্য সব সিরিয়াল আজকে মুলতবি করো।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানের পরপরই এই বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69 01715 80 18 69
বলো ভাই 01715 80 18 69 অনেক সোজা তো ভাই মাসাল অনেক সোজা করে দিছে
কমল্লা মাশাআল্লাহ।